الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدری صحابہ کے ذکر میں جن صحابی کا آج میں ذکر کروں گا پہلے ان کا نام ہے
بدری صحابی در سرتی چارن کرتے گئے آج ہمیں پرتھمے جو صحابی سرتی چارن کرو تر نام ہلو حضرت عتبہ بن مسعود حضلی رضی اللہ عنہ حضرت عتبہ بن مسعودের ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ তিনি বনু মাখজুম গোত্রের সদস্য ছিলেন
জোহরা কে হলিফ থে
হযরত উতবা বিন মাসউদ বনু জোহরা গোত্রের মিত্র ছিলেন তার পিতার নাম ছিল মাসউদ বিন গাফিল এবং মায়ের নাম ছিল উম্মে আব্দ বিনতে আব্দ উদ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার
কি ভাই থে
আপন ভাই ছিলেন
آپ مکہ میں ابتدائی اسلام لانے والوں میں سے تھے حبشہ کی طرف دوسری مرتبہ ہجرت
تینی مکہ پراتھمک جگہ اسلام گرہن کرے دیر انترفکت چھلن ایتھیوپیا ابھی مکہ دیتی بار ہجرت کرے دیر مدھے تینی انترفکت چھلن تینی اصحاب صفر انترفکت چھلن اتھا صفہ باشی دیر ایک جن چھلن صفہ شمپر کے
مرزا بشیر احمد صاحب نے جو لکھا ہے تفصیل
حضرت مرزا بشیر احمد صاحب رضی اللہ عنہ বিভিন্ন ইতিহাস গ্রন্থের আলোকে বিস্তারিতভাবে যা লিখেছেন তা হলো
এক ছাতদার চবুতরা
বানায় মসজিদের এক প্রান্তে
যেটা সুফা
কে একটি চবুতরা ছিল ছাদ বিশিষ্ট যেটিকে সুফা বলা হতো বা একটি চাতাল ছিল এটি সেসব দরিদ্র মুহাজিরদের জন্য ছিল যারা ছিল গৃহহীন তাদের কোনো ঘর ছিল না তারা সেখানেই থাকতেন আর আসাবে সুফা খাইতে হতেন তাদের কাজ ছিল মূলত দিবারাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবস্থান করা ইবাদত করা এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা তাদের জীবিকার কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের দেখাশোনা করতেন বা তত্ত্বাবধান করতেন আর যখনই তার কাছে কোনো উপহার ইত্যাদি আসত বা বাড়িতে কিছু থাকতো তাতে তাদের ভাগ অবশ্যই নির্ধারণ করতেন বরং অনেক সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অনাহারে থাকতেন আর বাড়িতে যা কিছু থাকতো তা সুফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন আনসাররাও তাদের আতিথ্যে যথাসম্ভব ব্যস্ত থাকতেন লেগে থাকতেন আর তাদের জন্য খেজুর গুচ্ছ এনে মসজিদে ছড়িয়ে দিতেন কিন্তু তা সত্ত্বেও তাদের অবস্থা অসচ্ছলই ছিল অসচ্ছলই থাকত আর অনেক সময় উপবাস থাকার মতো অবস্থা দেখা দিত আর কয়েক বছর পর্যন্ত এই অবস্থা চলতে থাকে এক পর্যায়ে মদিনা সম্প্রসারণের কারণে তাদের কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় ফলে কিছু না কিছু পারিশ্রমিক তারা পেতেন আর এছাড়া জাতীয় বায়তুল মাল থেকেও তাদের কিছুটা সাহায্য পাওয়ার ব্যবস্থা হয় যাই হোক তাদের সম্পর্কে অন্যত্র আরো কিছু বিস্তারিত বিবরণ রয়েছে আর তাহলে তারা দিনের বেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত থাকতেন বিভিন্ন হাদিস শুনতেন আর রাতের বেলা একটি চাতালে বা উঁচু কক্ষে শুয়ে থাকতেন আরবি ভাষায় উঁচু স্থানকে সোফা বলা হয় এ কারণেই সেসব বুজুর্গকে আসহাবে সোফা বলা হয় তাদের মাঝে কারো কাছে চাদর এবং লুঙ্গি এই দুটো জিনিস একসাথে কখনো ছিল না তারা চাদরকে গলার সাথে এমনভাবে বেঁধে নিতেন যে তা উরু পর্যন্ত ঝুলে থাকতো পুরো শরীর ঢাকতে সেই কাপড় যথেষ্ট ছিল না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেসব বুজুর্গেরই অন্তর্ভুক্ত ছিলেন তার বর্ণনা হলো আমি সুফাবাসীদের মধ্য থেকে সত্তর জনকে দেখেছি তাদের পরনের কাপড় তাদের উরু পর্যন্ত পৌঁছত না, শরীরের যে কাপড় পরিধান করতেন তা বহু কষ্টে হাঁটু পর্যন্ত পৌঁছত উপর থেকে। তিনি বলেন যে তাদের জীবন জীবিকার যে ব্যবস্থা ছিল তা হলো তাদের মধ্যে হতো একদল দিনের বেলা জঙ্গল থেকে কাঠ কেটে আনত আর তা বিক্রি করে নিজ ভাইদের জন্য কিছুটা আহারের সংস্থান করতেন। অধিকাংশ সময় আনসারগণ খেজুরের গুচ্ছ এনে মসজিদে ছাদের সাথে ঝুলিয়ে দিত। বাইরের লোকেরা এসে তাদেরকে দেখে মনে করত যে এরা হলো উম্মাদ এবং নির্বোধ লোক, এখানে অকারণে বসে আছে, বা তারা হয়তো এটিও মনে করত যে এরা মহানবী সাল্লামের ভালোবাসায় এতটা উম্মাদ যে তার দ্বার পরিত্যাগ করতে চায় না। যাই হোক, মহানবী সাল্লামের কাছে কোনো স্থান থেকে সৎকা এলে তিনি সাল্লাম তাদের কাছে পাঠিয়ে দিতেন, আর যখন দাওয়াতের খাবার আসতো তখন তাদেরকে ডেকে নিতেন এবং তাদের সাথে বসে আহার করতেন। প্রায়শ রাতের বেলা মহানবী সাল্লাম তাদেরকে মহাজের এবং আনসারদের মাঝে ভাগ করে দিতেন, অর্থাৎ নির্দেশ হতো যে নিজেদের সামর্থ্য অনুসারে প্রত্যেক ব্যক্তি যেন একজন বা দুজন করে অতিথি নিজেদের সাথে নিয়ে যান আর তাদেরকে রাতের খাবার খাওয়ান। অর্থাৎ কোনো সময় মুহাজিরদের সাথে কাউকে দিয়ে দিতেন, কাউকে আনসারদের কাছে সুপরদ করতেন যে এদেরকে রাতের আহার করাতে হবে। এক সাহাবি ছিলেন হযরত সাআদ বিন উবাদা, যিনি অত্যন্ত বদানসীব ও সম্পদশালী ছিলেন। তিনি কখনো কখনো 80 জন অতিথিকে নিজের সাথে নিয়ে যেতেন, 80 জন পর্যন্ত অতিথি সঙ্গে করে নিয়ে যেতেন এবং তাদের রাতের আহার করাতেন, তার স্বাচ্ছন্দ্য ছিল। বিভিন্ন রওয়ায়েত অনুসারে বা হাদিস অনুসারে বা কতক হাদিস অনুযায়ী সুফাবাসীদের সংখ্যা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ছিল, ন্যূনতম 12 জন। আর এটিও বলা হয় যে সর্বোচ্চ এক সময় 300 সাহাবী সুফাতে অবস্থান করেছেন, বরং এক রওয়ায়েতে তাদের মোট সংখ্যা 600 সাহাবী বলে বর্ণনা করা হয়েছে। তাদের প্রতি মহানবী সাল্লামের গভীর অনুরাগ ছিল, তাদের সাথে মসজিদে বসতেন, তাদের সাথে আহার করতেন আর মানুষকে তাদের ভক্তি শ্রদ্ধা ও সম্মান করতে উদ্বুদ্ধ করতেন। অর্থাৎ এমন নয় যে তারা বসে থাকে এবং বেকার বা কাজকর্মহীন, তাই তাদের সম্মান না করলেও চলবে বা তাদের ভক্তি শ্রদ্ধা করা হবে না। বরং মহানবী বলতেন এরা আমার জন্য, আমার কথাবার্তা শোনার জন্য বসে, তাই প্রত্যেকের যথাযথভাবে তাদের সম্মানও করা উচিত এবং শ্রদ্ধাও করা উচিত। একবার সুফাবাসীদের একটি দল মহানবী ইসলামের দরবারে অনুযোগ করেন যে খেজুর আমাদের উদরকে জ্বালিয়ে দিয়েছে, আহারের জন্য শুধু খেজুরই পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না। মহানবী ইসলাম তাদের অভিযোগ শুনে তাদের মনোদুষ্টির উদ্দেশ্যে একটি বক্তৃতা করেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটি কেমন কথা যে তোমরা বলছো খেজুর তোমাদের পেটকে জ্বালিয়ে দিয়েছে, তোমরা কি জানো না যে খেজুরেই মদিনাবাসীদের খাদ্য, কিন্তু মানুষ খেজুর দ্বারাই আমাদের সাহায্য করে থাকে আর আমরাও সেগুলোর মাধ্যমেই তোমাদের সহায়তা করি। এরপর তিনি বলেন খোদার কসম, একবার 2 মাস যাবৎ আল্লাহ রসুলের ঘরে আগুন জ্বলেনি, অর্থাৎ আমিও এবং আমার পরিবারের সদস্যরাও শুধু পানি এবং খেজুর খেয়ে দেনাতে করছে বা করেছে। যাই হোক, এই সুফাবাসীরা বা সুফার সাহাবিগণ অদ্ভুত নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। খেজুর খাওয়ার উল্লেখ করে অভিযোগ করেছেন ঠিকই যে এটি তাদের পেটকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সেই স্থান কখনো তারা পরিত্যাগ করেনি, তারা পূর্ণ বিশ্বস্ততার সাথে সেখানে বসে থাকতেন আর সেই একই জিনিস অর্থাৎ অভক্ষ থেকে অথবা খেজুর খেয়ে কিংবা যাই পাওয়া যেত তা খেয়ে দিনাতিপাত করতেন। এরপর লেখা রয়েছে যে এই বুজুর্গদের কর্মব্যস্ততা যা ছিল তা হলো রাতে তারা সাধারণত ইবাদত করতেন আর পবিত্র কোরআন পাঠ করতেন, তাদের জন্য একজন শিক্ষক নিযুক্ত ছিল রাতের বেলা যার কাছে গিয়ে তারা পড়তেন, যারা পড়তে জানতেন না বা পবিত্র কোরআন সঠিকভাবে পড়তে জানতেন না অথবা মুখস্থ করার ইচ্ছা রাখতেন তারা তার কাছে যেতেন, তাই একজন শিক্ষক রাতে তাদেরকে পড়াতেন। এই কারণে তাদের অধিকাংশকে কারি বলা হতো আর ইসলাম প্রচারের জন্য কোথাও যেতে হলে তাদেরকেই প্রেরণ করা হতো। অর্থাৎ তারা যখন পড়ালেখা শিখে নেন তখন তাদেরকে তারা কারি আখ্যায় তখন আর অন্যদের শেখানোর জন্য তাদেরকে প্রেরণ করা হতো। পরবর্তীতে এই সাহাবেদের মধ্যে থেকেই অনেকে বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ এই আসহাবে সোফা যারা ছিলেন এমন নয় যে তারা সেখানেই বসেছিলেন, বরং পরবর্তীতে তারা বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন, যেমন হযরত উমরের খিলাফতকালে হযরত আবু হুরায়রা বাহরাইনের গভর্নর ছিলেন, এরপর হযরত মুয়াবিয়ার যুগে তিনি মদিনার গভর্নর হয়েছিলেন, হযরত সাদ বিন আবি ওয়াকাস বসরার গভর্নর ছিলেন এবং কুফা শহরের ভিত্তি তিনি স্থাপন করেছেন, হযরত সালমান ফার্সি মিদিয়ানের গভর্নর ছিলেন, হযরত আমর বিন ইয়াসির কুফার গভর্নর ছিলেন, এরা সবাই আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন, হযরত উবাদা বিন জাররাহ ফিলিস্তিনের গভর্নর ছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজের খেলাফতকালে হযরত আনাস বিন মালিক মদিনার গভর্নর ছিলেন। তাদের মধ্য থেকে সেনাপতিও ছিলেন যারা ইসলামের বিজয় অভিযানগুলোতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। হযরত যায়েদ বিন সাবিত শুধু সেনাপতি ছিলেন না, বরং হযরত উমরের খিলাফতকালে প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি দরিদ্র মুহাজিরদের দলের সাথে গিয়ে বসি, অর্থাৎ এই আসহাবে সুফার দলের সাথে যারা অর্ধ বিবস্ত্র অবস্থায় থাকার কারণে একে অপরের কাছ থেকে লজ্জাস্থান আড়াল করছিলেন, তাদের প্রায় অর্ধেক শরীর নগ্ন বা পোশাক শূন্য ছিল, আর এতটাই পোশাক শূন্য ছিল যে তারা অতি কষ্টে নিজেদের লজ্জাস্থান আড়াল করছিলেন। এরপর তিনি বলেন, আমাদের মধ্য থেকে একজন কারি পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাঁড়ান তখন কারি নিশ্চুপ হয়ে যান, তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করেন এবং জিজ্ঞেস করেন, তোমরা কী করছো? আমরা বলি যে এই কারি আমাদের তেলাওয়াত শোনাচ্ছিলেন আর আমরা আল্লাহর কিতাব শুনছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমার উম্মতে এমন লোকদের অন্তর্ভুক্ত করেছেন যাদের সাথে আমাকেও অবিচল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে তারা ধৈর্য ধারণ করছেন অনুরূপভাবে তোমাকেও ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হচ্ছে। বর্ণনাকারী বলেন যে মহানবী সাহেব আমাদের সাথে বসে পড়েন, নিজ পবিত্র সত্তাকে আমাদের একজন গণ্য করার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র হতে ইঙ্গিত করেন, অর্থাৎ মাঝখানে তিনি বসে পড়েন বৃত্ত বানিয়ে, এরপর সবার মুখ এরপর সবাই তার প্রতি মুখ করে বসে পড়েন। বর্ণনাকারী বলেন, আমার ধারণা হলো আমি ছাড়া তাদের মাঝ থেকে আর কাউকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেননি। মহানবী অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে অভাবগ্রস্ত মুহাজিরদের দল, তোমাদের জন্য শুভ সংবাদ, কিয়ামত দিবসে তোমরা পূর্ণ জ্যোতিসহ ধনীদের চেয়ে অর্ধেক দিন পূর্বে জান্নাতে প্রবেশ করবে, আর এই অর্ধেক দিন হবে 500 বছরের বা 500 বছর দীর্ঘ। হযরত মসীহ মাউউদ ইসলামের প্রতি এলহাম হয়েছিল যাতে আসহাবে সুফার উল্লেখ রয়েছে। এটি একটি আরবি এলহাম ছিল আর এলহামটি হল আসহাবু সুফা ওয়া মা আদরাকা মা আসহাবু সুফা, তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম সাল্লাল্লাহু আলাইক রাব্বানা ইন্নানা সামা'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। তারা তোমার প্রতি দরুদ প্রেরণ করবে আর বলবে, হে আমাদের খোদা, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি যিনি ইমানের দিকে আহ্বান করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের প্রতি তার কতিপয় সঙ্গী সম্পর্কে এলহাম হয়েছে যে আমারও এমন সঙ্গী থাকবে। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লামের যুগে আসহাবে সুফা যারা ছিলেন তারা অত্যন্ত মর্যাদাবান লোক ছিলেন এবং সুদৃঢ় ইমানের অধিকারী মানুষ ছিলেন তারা, আর তারা যে নিষ্ঠা এবং আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন তা এক অনন্য উদাহরণ। আল্লাহ তাআলা আমাকে অবহিত করেছেন যে এমন কতিপয় লোক আমি তোমাকেও দান করব। বুখারী শরীফে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের তালিকায় হযরত উতবা বিন মাসউদের উল্লেখ করা হয়েছে, কিন্তু সাহাবীদের জীবন বৃত্তান্ত সম্বলিত কতিপয় গ্রন্থ রয়েছে, যেমন উসদুল রাবা ফিমা আরিফাত সাহাবা আলি সাহাবা ফি তামিয সাহাবা আলি ইস্তিয়া ফি মাআরিফাত আসহাব এবং আত্মকাতুল কুবরা ইত্যাদি গ্রন্থে উহুদের যুদ্ধ ও এর পরবর্তী যুদ্ধগুলোতে তার অংশগ্রহণের উল্লেখ পাওয়া যায়, কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কথা উল্লেখ দেখা যায় না। অপরদিকে ইমাম বুখারী হযরত উতবা বিন মাসউদকে বদরী সাহাবীদের অন্তর্ভুক্ত করেছে। হযরত উতবা বিন মাসউদ হযরত উমর বিন খাত্তাবের খিলাফতকালে 23 হিজরি সনে মদিনায় ইন্তেকাল করেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়িয়েছেন। কাসেম বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উতবা বিন মাসউদের জানাজার নামাজে তার মা হযরত উম্মে আব্দের জন্য অপেক্ষা করেছেন যেন তিনিও অংশগ্রহণ করতে পারেন। ইমাম জোহরের বরাতে উল্লেখ করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সাহচর্য ও হিজরতের দিক থেকে তার ভাই হযরত উতবার চেয়ে বেশি প্রবীণ ছিলেন না। আব্দুল্লাহ ज्यादा पुराने সাহাবী थे, অর্থাৎ হযরত উতবা বিন মাসউদ বেশি পুরনো সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন উতবার পক্ষ থেকে বর্ণিত যে হযরত উতবা বিন মাসউদের যখন ইন্তেকাল হয় তখন তার ভাই হযরত আব্দুল্লাহ বিন মাসউদের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। কেউ কেউ তাকে বলে, আপনি কি কাঁদছেন? তিনি উত্তর দেন, তিনি আমার ভাই ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আমার সঙ্গে ছিলেন, আর হযরত উমর বিন খাত্তাব ছাড়া বাকি সবার চেয়ে তিনি আমার অধিক প্রিয় ছিলেন। অপর এক বর্ণনায় বা অপর এক রওয়ায়েতে রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যখন তার ভাই হযরত উতবা বিন মাসউদের মৃত্যুর সংবাদ পৌঁছে তখন তার চোখে অশ্রু নেমে আসে, আর তিনি বলেন, ইন্না হাযিহি রাহমাতুন জাআলাহুল্লাহ লোকদের জন্য এটি রহমত হয়ে যায়। এক রেওয়ায়ত বা হাদিস অনুসারে হযরত উমর বিন খাত্তাব হযরত উতবা বিন মাসউদকে মাকামে আমির নিযুক্ত করতেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ করা হবে তার নাম হলো হযরত উবাদা বিন সামিত, তিনি আনসার ছিলেন। হযরত উবাদার পিতার নাম ছিল সামিত বিন কায়েস আর মায়ের নাম ছিল কুরাতুল আইন বিনত উবাদা। আকাবার প্রথম এবং দ্বিতীয় বায়াতে তিনি অংশগ্রহণ করেছেন। আনসারদের খাজরাজ গোত্রের বনু আউফ বিন খাজরাজ বংশের নেতা ছিলেন তিনি, যিনি কাওয়াকেল নামে সুপরিচিত ছিলেন। কাওয়াকেল বা কাওকেল নামকরণের কারণ হলো মদিনায় যখন কোনো নেতার কাছে কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থী হতো তখন তাকে বলা হতো, এ পাহাড়ে যেভাবে চাও আরোহণ করো, এখন তুমি নিরাপদ, অর্থাৎ তোমার কোনো ভয় নেই, যেখানে যেভাবে ইচ্ছা থাকো, অর্থাৎ তুমি নিঃসংকোচে নির্বিঘ্নে থাকো, আর এখন কোনো জিনিসের ভয় করো না। আর যারা আশ্রয় দিত তারা কাওয়াকেলা নামে সুপরিচিত ছিল। ইবনে হিশাম বলেন, এমন নেতা যখন কাউকে আশ্রয় দান করত তখন তাকে একটি তীর উপহার দিয়ে বলতো যে, এই তীরকে নিয়ে তুমি এখন যেখানে ইচ্ছে যাও। হযরত নোমানের দাদা উপাধিতে সুবিদিত ছিলেন। বনু সালেম বনু গনম এবং বনু আউফ বিন খাজরাজকেও কাওয়াকেলা বলা হতো। বনু আউফের নেতা ছিলেন হযরত উবাদা বিন সামিত। হযরত উবাদার এক পুত্রের নাম ছিল ওয়ালিদ। তাঁর মায়ের নাম ছিল জামিলা বিনতে আবু সাসা, দ্বিতীয় পুত্রের নাম ছিল মোহাম্মদ, তার মায়ের নাম ছিল হযরত উম্মে হারাম বিনতে মিলহান। হযরত আউস বিন সামিত ছিলেন হযরত উবাদার ভাই, হযরত আউস ও বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আউস বদরি সাহাবী ছিলেন। আবু মারসাদ গানাওয়ি যখন হিজরতের পর মদিনায় আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাদার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। হযরত উবাদা বদর, উহুদ এবং খন্দক সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন বা করতেন। তিনি 34 হিজরিতে ফিলিস্তিনের রামলায় মৃত্যুবরণ করেন। কারো কারো মতে তিনি বাইতুল মাকদসে মৃত্যুবরণ করেন এবং সেখানেই গুরুস্থ হন, আর তার কবর এখনও সেখানে জানা বা চিহ্নিত রয়েছে। এক বর্ণনা অনুসারে হযরত উবাদার মৃত্যু সাইপ্রাসে হয়, যখন কিনা তিনি হযরত উমরের পক্ষ থেকে তাদের গভর্নর হিসাবে প্রেরিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর। তিনি দীর্ঘদেহী এবং স্থূল, খুব সুশ্রী ছিলেন। কারো কারো মতে তার মৃত্যু হয়েছে 45 হিজরিতে আমির মুয়াবিয়ার শাসনকালে, কিন্তু প্রথম উক্তিটি অধিক সঠিক, যেখানে যাতে উল্লেখ করা হয়েছে যে তার মৃত্যু ফিলিস্তিনে 34 হিজরিতে হয়েছে। হযরত উবাদা বিন সামিতের রিওয়ায়েত বা তার বর্ণিত হাদিসের সংখ্যা 181-তে গিয়ে পৌঁছে। বিভিন্ন হাদিস তিনি রিওয়ায়েত করেছেন, যেগুলো তার পক্ষ থেকে বর্ণনাকারী হলেন বড় বড় সাহাবী এবং তাবেইন। অতএব সম্মানিত সাহাবীদের মধ্য থেকে হযরত আনাস বিন মালিক, হযরত জাবির বিন আবদুল্লাহ, হযরত মিকদাদ বিন মাদি কার প্রমুখ উল্লেখযোগ্য। হযরত উবাদা বিন সামিত বর্ণনা করেন, বর্ণনাকারী বা রাবি বলছেন যে হযরত উবাদা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর আকাবার রাতে তিনিও নেতাদের মাঝে একজন নেতা ছিলেন যারা উপস্থিত ছিলেন। তিনি বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তার সাহাবেদের একটি জামাত ছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার হাতে এই শর্তে বয়াত করো যে তোমরা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, সন্তানদের হত্যা করবে না, জেনে শুনে কারো উপর অপবাদ দেবে না, আর ন্যায়সঙ্গত বিষয়ে বিশ্বাসঘাতকতাও করবে না। অর্থাৎ তোমাদের মাঝে যে এই অঙ্গীকার রক্ষা করলো তার প্রতিদান আল্লাহ তাআলার হাতে ন্যস্ত, আর যে সেসব মন্দ কর্মের মাঝে কোনো একটি করলো এবং এ জগতে সে যদি এর শাস্তি পেয়ে যায় তাহলে শাস্তি তার জন্য কাফারা হয়ে যাবে, আর যেই এই মন্দ বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একটি করলো অথচ আল্লাহ তাআলা তার বিষয়টি গোপন রাখলেন, সেক্ষেত্রে তার বিষয়টি আল্লাহর হাতে ন্যস্ত, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন বা চাইলে তাকে শাস্তি দিতে পারেন। অতএব আমরা এসব শর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বয়াত করি, এটি বুখারী শরীফের বর্ণনা। মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবায় জুমা নামাজ পড়ান, তখন নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় যাওয়ার জন্য নিজের উটে আরোহণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের লাগাম ঢিলা ছেড়ে দেন এবং তা দোনারেননি। উটনি ডানে ও বামে এমনভাবে তাকাতে থাকে যেন সে কোন দিকে যাবে, যেন সে কোন দিকে যাবে তার সিদ্ধান্ত নিচ্ছিল। উটনি দাঁড়িয়েছিল, সম্মুখে অগ্রসর হচ্ছিল না, ডানে বামে তাকাচ্ছিল। এটি দেখে বনু সালেমের লোকেরা, অর্থাৎ যাদের পাড়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি জুমার নামাজ পড়েছিলেন, তারা হুজুর সাল্লাল্লাহু আসলামের কাছে একটি প্রশ্ন করেন। তাদের মাঝে এদবান বিন মালিক এবং নওফল বিন আবদুল্লাহ বিন মালিক আর উবাদা বিন সামিত ছিলেন। তারা মহানবী সাল্লামের কাছে নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের পাড়াতেই অবস্থান করুন, এখানে মানুষের সংখ্যাও বেশি, আর আপনার সম্মান ও সুরক্ষার বিষয়টি এখানে নিশ্চিত হবে। আমরা পূর্ণভাবে আপনার সম্মানও করব আর নিরাপত্তার ব্যবস্থাও করব। আর এখানে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি। অপর এক বর্ণনায় এসব দূর রয়েছে যে এখানে ধন সম্পদও আছে, আমরা বেশ সচ্ছল আর আমাদের কাছে অর্থ করি আছে। রোয়ায়েতে এভাবে লেখা রয়েছে যে আমাদের গোত্রে অবস্থান করুন, আমরা সংখ্যায় অধিক আর আমাদের কাছে অস্ত্রশস্ত্রও আছে। এছাড়া আমাদের কাছে বাগান এবং জীবন উপকরণও সহজলভ্য, অর্থাৎ আপনার সুরক্ষা আমরা করতে পারি আর অর্থনৈতিক দিক থেকেও আমরা স্বচ্ছল। তারা বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ভীতত্রস্ত আরব অত্রাঞ্চলে আসে তখন সে আমাদের পাড়াতেই এসে আশ্রয় অন্বেষণ করে। হুজুর সাল্লাল্লাহু তাদের সব কথা শোনেন আর তাদের মঙ্গল কামনা করেন এবং বলেন তোমাদের সব কথা সঠিক। আমার উষ্ট্রীর পথ খালি করে দাও, কেননা এটি এখন প্রত্যাদিষ্ট। আজ সে আল্লাহ তাআলার নির্দেশে যেখানে যাওয়ার দাঁড়ানোর এবং বসার তা করবে। অপর এক বর্ণনায় এই শব্দ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উষ্ট্রীটি প্রত্যাদিষ্ট, তাই এর পথ খালি করে দাও। তিনি মুচকি এসে বলছিলেন যে খোদা, তোমরা যা উপস্থাপন করেছো তার জন্য তোমাদের প্রতি নিজের কৃপাবারে বর্ষণ করুন। অতঃপর সেই উট সেখান থেকে যাত্রা করে। মিশর বিজয় সম্পর্কে সাহাবা চরিত্রের রচয়িতা লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মিশর জয় বিলম্ব হচ্ছিল। হযরত আমর বিন আস আরো সাহায্যের জন্য হযরত ওমরের কাছে পত্র লেখেন। হযরত ওমর 4000 সৈন্য প্রেরণ করেন, যার মধ্য থেকে 1000 সৈন্যের সেনাপতি ছিলেন হযরত উবাদা। আর প্রত্যুত্তরে তিনি লেখেন যে এই সেনাপ্রধানদের প্রত্যেকে 1000 মানুষের সমান। এই সাহায্য মিশরে পৌঁছে হযরত আমর বিন আস পুরো সৈন্যবাহিনীকে একত্রিত করে এক জোরালো বক্তৃতা করেন এবং হযরত উবাদাকে ডেকে বলেন আপনার বর্ষা আমাকে দেন। আর তিনি স্বয়ং, অর্থাৎ হযরত আমর বিন আস, নিজের মাথা থেকে নিজের পাগড়ি খুলে বর্ষায় গেঁথে তার হাতে তুলে দেন আর বলেন যে এটি সেনাপতির পতাকা আর আজকে আপনি হলেন সেনাপতি। এরপর খোদা তালার মহিমা দেখুন, প্রথম আক্রমণেই শহর জয় হয়ে যায় বা শহর বিজিত হয়। হযরত আবু উবায়দা বিন জারাহ দামেস্ক বিজয়ের পর হেমসে আসেন আর সেখানকার অধিবাসীরা তার সাথে শান্তি চুক্তি করে। এরপর তিনি হযরত উবাদা বিন সামেদ আনসারিকে হেমসের গভর্নর নিযুক্ত করেন এবং নিজে হুমার দিকে অগ্রসর হন। হযরত উবাদা বিন সামিত পরবর্তীতে লাজকিয়া অভিমুখে যাত্রা করেন, যা সিরিয়ার সমুদ্র তীরবর্তী একটি শহর। সেখানকার অধিবাসীরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। সেখানে অনেক বড় একটি দ্বার ছিল যা মানুষের এক বড় দল ছাড়া খোলা যেত না। হযরত উবাদা সৈন্যদেরকে শহর থেকে দূরে নিয়ে যান এবং তাদেরকে এমন সব গর্ত খুঁড়তে নির্দেশ দেন যার মাঝে এক ব্যক্তি এবং তার ঘোড়া ভালোভাবে আত্মগোপন করতে পারে, অর্থাৎ গভীর পরিখা খনন করেন। মুসলমানরা আপ্রাণ চেষ্টা করে পরিখা খনন করে আর যখন তারা এই কাজ শেষ করে তখন দিনের আলোয় এটি প্রকাশ পায় যে তারা হেমসের দিকে ফিরে যাচ্ছে। আর রাত নেমে এলে নিজেদের ছাউনি এবং পরিখার দিকে ফিরে আসেন যা তারা খনন করেছেন। লাজিকিয়ার অধিবাসীরা ভুলবশত মনে করতে থাকে যে তারা এদেরকে ছেড়ে চলে গেছে। সকাল হলে তারা তাদের দ্বার খুলে এবং নিজেদের গবাদি পশু নিয়ে বের হয়। মুসলমানরা হঠাৎ আত্মপ্রকাশ করে, যাদের দেখে তারা ভয়ে কেঁপে ওঠে। মুসলমানরা তাদের উপর আক্রমণ করে আর সেই দ্বার দিয়ে শহরে প্রবেশ করে এবং তা জয় করে নেয়। হযরত উবাদা দুর্গে প্রবেশ করেন এবং তার দেয়ালে চড়েন এবং তার উপর থেকে তাকবীর দেন। লাজিকিয়ার খ্রিস্টানদের মধ্য থেকে একটি জাতি ইয়াসিদের দিকে পলায়ন করে আর এরপর তারা নিরাপত্তা চায় আর বলে তাদেরকে যেন তাদের ভূমিতে ফিরে আসতে দেয়া হয়। প্রথমে তারা ভয়ে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতে তারা বলে যে আমাদের নিরাপত্তা দেন, আমরা ফিরে আসতে চাই। অতএব খাজনা আদায়ের শর্তে জমি তাদের হাতে তুলে দেয়া হয় যে তোমরা আয়ের একটি অংশ প্রদান করবে। এই বলে তাদেরকে তাদের ভূমি ফিরিয়ে দেয়া হয় এবং তাদের উপাসনা স্থল তাদের জন্য ছেড়ে দেয়া হয় যেখানে তারা উপাসনা করত। এই বলে ঠিক আছে, যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের উপাসনা করতে পারো। মুসলমানরা লাজি কি হয় হযরত উবাদার নির্দেশে একটি মসজিদ নির্মাণ করেন যা পরবর্তী দ্বারা সম্প্রসারিত করা হয়। হযরত উবাদা এবং মুসলমানগণ সমুদ্র তীরে পৌঁছান এবং বলদা নামক একটি শহর জয় করেন যা জাবালা দুর্গ থেকে 2 ফারসাখ অর্থাৎ 6 মাইল দূরে অবস্থিত ছিল। হযরত উবাদা এবং তার সাথে মুসলমানগণ সামেদের হাতেই জয় হয়। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাদাকে কিছু যাকাতের সম্পদের কর্মকর্তা নিযুক্ত করেন এবং তাকে নসিহত করেন যে আল্লাহ তাআলাকে সর্বদা ভয় করো এমন যেন না হয় যে কিয়ামতের দিন উটকে তোমার নিজের কাঁধে উঠিয়ে আনতে হয় আর তা ক্রন্দনরত থাকবে বা ছাগল তোমার নিজের কাঁধে উঠিয়ে আনতে হবে আর তা মে মে শব্দ করতে থাকবে অর্থাৎ কোথাও যেন না হয় এমন যেন না হয় যে তুমি যাকাতের সঠিক রক্ষণাবেক্ষণ করবে না। সে যুগে সদকা হিসেবে উট গাভী বা ছাগল ইত্যাদি আসতো এমন যেন না হয় যে যাকাত কিংবা সদকা হিসেবে আসা এই জিনিসগুলো তুমি সঠিকভাবে বন্টন এবং সংরক্ষণের দায়িত্ব পালন করবে না এমনটি হলে কিয়ামত দিন সেগুলো তোমার জন্য বোঝা হয়ে যাবে। এই কথা শুনে হযরত উবাদা বিন সামিত বলেন যে সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমি তো দুই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করব না। আমার অবস্থা এরূপ যে আমি কারো কোনো বোঝা সহ্য করতে পারবো না, তাই আমাকে এই দায়িত্ব প্রদান না করলেই ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসারদের মধ্য থেকে 5 ব্যক্তি কোরআন একত্রিত করেছিলেন যাদের নাম হলো হযরত মুয়াজ বিন জাবাল, হযরত উবাদা বিন সামিত, হযরত উবাই বিন কাব, হযরত আবু আইয়ুব আনসারী এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। হযরত ইয়াজিদ বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের পর হযরত উমরকে লেখেন সিরিয়াবাসীর জন্য এমন শিক্ষকের প্রয়োজন যিনি তাদেরকে কোরআন শেখাবেন এবং ধর্মীয় জ্ঞান দান করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াজ, হযরত উবাদা এবং হযরত আবু দারদাকে সেখানে প্রেরণ করেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিনে গিয়ে বসবাস করেন। হযরত জানাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমি যখন উবাদার কাছে পৌঁছে তখন আমি তাকে যে অবস্থায় পেয়েছি তা হলো তিনি আল্লাহর ধর্ম খুব ভালো বুঝতেন, অর্থাৎ অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। মুসলমানরা যখন সিরিয়া জয় করে তখন হযরত উমর, হযরত উবাদা এবং তার সাথে হযরত মুয়াজ বিন জাবাল ও হযরত আবু দারদাকে সিরিয়াবাসীদের কোরআন শেখানো এবং ধর্মীয় জ্ঞানের জন্য শেখানোর জন্য সিরিয়া প্রেরণ করেন। হযরত উবাদা হেমসে অবস্থান করেন আর হযরত আবু দারদা দামেশকে অবস্থান করেন। হযরত মুয়াজ ফিলিস্তিনের দিকে চলে যান। কিছুকাল পর হযরত উবাদাও ফিলিস্তিনে চলে যান। সেখানে আমির মুয়াবিয়া একটি বিষয় নিয়ে মতভেদ করে যা হযরত উবাদা পছন্দ করতেন না, অর্থাৎ ধর্মীয় কোনো বিষয় নিয়ে মতভেদ ছিল দুজনের মাঝে। আমির মুয়াবিয়া সেই বিষয় নিয়ে তার সাথে কঠোর ভাষায় কথা বলেন যার উত্তরে হযরত উবাদা বলেন আমি কখনো আপনার সাথে এক স্থানে থাকবো না। এরপর তিনি মদিনা চলে যান। হযরত উমর জিজ্ঞেস করেন যে এখানে আসার কারণ কি, তখন হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু হযরত উমরকে সমস্ত ঘটনা খুলে বলেন যে এইভাবে মতভেদ হয়েছে, তিনি আমার সাথে কঠোর ভাষায় কথা বলেছেন, যাহোক মতবিরোধের কারণে তিনি ফিরে আসেন। তখন হযরত উমর বলেন যে তুমি নিজের জায়গায় ফিরে যাও আর আল্লাহ তাআলা এমন ভূমিকে নষ্ট করে দেবেন যেখানে তুমি বা তোমার মতো অন্য কেউ থাকবে না, অর্থাৎ জ্ঞানী ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ মহানবীর পুরনো সাহাবীদের মধ্য থেকে অবশ্যই কারো সেখানে থাকা উচিত, নয়তো এটি সে ভূমির দুর্ভাগ্য, তাই তোমার সেখানে ফেরত যাওয়া আবশ্যক। আর আমির মুয়াবিয়াকে এই আজ্ঞা লিখে পাঠান যে হযরত উবাদার উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, কিছু বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে যদি তিনি কিছু বর্ণনা করেন বা কোনো কথা বলেন তা শুনবে, আর তিনি যা বলেন সঠিক বলেন। যাই হোক, হযরত উবাদা সম্পর্কে আরও অনেক কথা এবং রেওয়ায়েত রয়েছে যা ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় বর্ণনা করা হবে, কারণ তা অনেক দীর্ঘ ও বিস্তারিত বর্ণনা, এর জন্য অতিরিক্ত সময় লাগবে। এখন আমি একজন প্রয়াত মরহুমের স্মৃতিচারণ করতে চাই আর তার জানাজা পড়াবো, উপস্থিত জানাজা হবে এটি। তিনি হলেন মকরম তাহের আরেফ সাহেব, যিনি ঐশী ইচ্ছার অধীনে দীর্ঘ অসুস্থতার পর 26 আগস্ট তিনি যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ক্যান্সার ছিল এবং তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তা সহ্য করেছেন। তিনি পূর্বে সরকারি কর্মকর্তা ছিলেন আর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, সেখান থেকে অবসর গ্রহণ করেন। এরপর সম্প্রতি অর্থাৎ কয়েক বছর পূর্বে আমি তাকে ফজলে উমর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলাম। এই দৃষ্টিকোণ থেকে তিনি ইদানিং বা সম্প্রতি ফজলে উমর ফাউন্ডেশনের সভাপতি ছিলেন এবং ধর্মসেবায় নিয়োজিত ছিলেন। শ্রদ্ধেয় তাহের আরেফ শাহ 13 ফেব্রুয়ারি 1952 সালে জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত শিয়ালকোটের অধিবাসী ছিল, কিন্তু পরবর্তীতে তারা সারগোধায় এসে বসতি স্থাপন করেন। মকরম তাহের আরেফ সাহেবের পিতা মকরম চৌধুরী মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব জামাতের মুবাল্লিগ ছিলেন, যিনি মুবাল্লিগ হিসেবে ইংল্যান্ডে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। তার পিতা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব লন্ডন মসজিদের নায়েব ইমাম ছিলেন, রাবোয়ায় তাহিদুজ্জাদিদের নায়েব ওয়াকিল তাফসিরও ছিলেন। মৌলানা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব জামাতের শীর্ষস্থানীয় তার্কিক ও বিজ্ঞ আলেমদের মধ্যে গণ্য হতেন। 1940 সালের 23 মার্চের যে সমাবেশ পাকিস্তান সমাবেশে পাকিস্তান সংক্রান্ত রেজলিউশন পাশ হয়, তাতে হযরত মৌলানা আব্দুর রহিম নাইয়ার সাহেবের সাথে আহমদিয়া জামাতের প্রতিনিধি হিসেবে মোকাররম মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব অংশ নিয়েছেন, অর্থাৎ তাহের আরেফ সাহেবের পিতা। যাই হোক, এইভাবে তিনি ঐতিহাসিক এক সৌভাগ্য পেয়েছেন। তাহের আরেফ সাহেবের মাতা ছিলেন শ্রদ্ধেয় এনায়েত সুরাইয়া বেগম সাহেবা, আর তাঁর দাদা হযরত চৌধুরী গোলাম হোসেন ভাট্টি সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবী ছিলেন। তাহের আরেফ সাহেব অত্যন্ত জ্ঞান পিপাসু, জ্ঞান সন্ধানী মানুষ ছিলেন আর বড় পারদর্শী সাহিত্যিক ছিলেন আর কবিও ছিলেন। একই সাথে তিনি বেশ কয়েকটি পুস্তকও রচনা করেছেন। তাঁর দুটি কবিতার সংকলন প্রসিদ্ধ রয়েছে, একটি হলো উর্দু ভাষায় এবং অন্যটি পাঞ্জাবি ভাষায়। এছাড়া আরও দুটি বিখ্যাত বই রয়েছে তার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তিনি ইংরেজিতে একটি বই লিখেছেন, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বইয়ের নাম হলো পাকিস্তান মঞ্জিল বা মঞ্জিল, অর্থাৎ পাকিস্তান ধাপে ধাপে। এটি তার দ্বিতীয় বই। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাশ করার পর সেখান থেকেই এলএলবি ডিগ্রি অর্জন করেন আর এরপর উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড চলে আসেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন আর আল্লাহ তাআলার কৃপায় লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মার্ক অফ মেরিট সম্মাননা অর্জনী পেয়েছেন। লন্ডনে পড়ালেখা শেষ করার পর পাকিস্তান চলে আসেন এবং এখানে সিএসএস পরীক্ষা পাশ করেন এবং পাকিস্তান সিভিল সার্ভিসের সাথে যুক্ত হয়ে যান। আল্লাহ তাআলার কৃপায় উন্নতি করতে করতে পুলিশের মহাপরিদর্শক বা আইজি পদ পর্যন্ত পৌঁছান আর সেই সংকটময় পরিস্থিতিতে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে আইন প্রণয়নের পর পাকিস্তানে যে অবস্থা হয়েছিল সেই পরিস্থিতি, তার এই পরিস্থিতিতে তার এই পদে পৌঁছা নিঃসন্দেহে তার অসাধারণ যোগ্যতার স্বাক্ষর বহন করে। পাকিস্তান পুলিশ ছাড়া তিনি FIA এবং ইমিগ্রেশন ইন্টেলিজেন্স ব্যুরোতেও নিযুক্ত ছিলেন। তিনি যখন উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে অবস্থান করছিলেন তখন হযরত খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহর নির্দেশে চৌধুরী রশিদ সাহেব শিশুদের জন্য ইংরেজিতে যেসব পোস্টার পুস্তিকা লিখেছেন সেসব পুস্তকাদি লেখার ক্ষেত্রেও তিনি সহযোগিতা করার বা সহায়তা দেওয়ার সুযোগ লাভ করেছেন আর অনেক কাজ করেছেন। আল্লাহ তালা কৃপায় তাঁর হযরত মসীহ মওউদের পুস্তক পড়ার গভীর আগ্রহ ছিল আর অভ্যাসজনিতভাবে নিয়মিত কোনো না কোনো পুস্তক পাঠ করতেন। কেবল পাঠই করতেন না, বরং রীতিমতো নোট নিতেন এবং বন্ধুদের সাথে সেগুলোর বিষয়বস্তু নিয়ে মত বিনিময় করতেন। নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং এতে প্রণিধানও করতেন। তার কোনো আত্মীয় স্বজন এ কথা লেখেননি, কিন্তু কথা কথা একবার এর উল্লেখ করলে আমি জানতে পারি তিনি অত্যন্ত নিয়মিতভাবে তাহাজ্জুদের জন্য উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায়কারী ছিলেন। চাকরিকালীন সময়ে তিনি পাকিস্তানে যেখানে অবস্থান করেছেন সবসময় জামাতের কাজে অংশ নিতেন। অত্যন্ত নির্ভীক মানুষ ছিলেন। খোদা তাআলার অনুগ্রহে যেমনটি আমি বলেছি তার পড়াশোনার গণ্ডি অনেক বিস্তৃত ছিল এবং মেধাবীও ছিলেন। তার ধর্মীয় জাগতিক পড়াশোনা ছিল ব্যাপক এবং জ্ঞানের যথোপযুক্ত ব্যবহার করতেন। জামাতের বিভিন্ন বিষয়ে তিনি খুব ভালো মতামত ব্যক্ত করতেন, একজন সঠিক পরামর্শদাতা বা সঠিক মতামতের অধিকারী ব্যক্তি ছিলেন। খিলাফতে আহমদিয়ার জন্য অত্যন্ত আত্মাভিমানী ছিলেন, খুবই নিষ্ঠাবান এবং নির্ভীক আহমদি ছিলেন। সারা জীবন খিলাফতে আহমদিয়ার পরম সাহায্যকারী হয়ে থাকার এবং জামাতের বিশ্বস্ত সেবক হিসাবে জীবন অতিবাহিত করার চেষ্টারত ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় আমি দেখেছি যে তার এই প্রচেষ্টায় আল্লাহ তাআলা তাকে সফল করেছেন। তিনি আমার সহপাঠী ছিলেন, কলেজে পড়ার সময় থেকে আমি তাকে জানি। আল্লাহ তাআলার কৃপায় সে সময় থেকেই তার জ্ঞান আহরণের অনেক একাগ্রতা ছিল। তিনি একজন ভালো তার্কিকও ছিলেন, কলেজের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন, একজন ভালো বক্তাও ছিলেন। আর আমি দেখেছি যে সেই সময়ও তার যথেষ্ট ধর্মীয় জ্ঞান ছিল। এই বিষয়টি উল্লেখযোগ্য যে তিনি মনে প্রাণে জামাতের সেবক এবং ওয়াকফ নিজেদের জন্য বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চেতনা রাখতেন। এছাড়া আহমদী বন্ধুদের বৈধ সাহায্য সহযোগিতার জন্য সদা প্রস্তুত থাকতেন। অত্যন্ত উচ্চ পদে বা ভালো পদে আসীন ছিলেন, এদিক থেকে তিনি নিজ আহমদী ভাইদের বৈধ ভাবে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। 2014 সাল থেকে ফজলে উমর ফাউন্ডেশনে তার সেবাকাল আরম্ভ হয়। যখন আমি তাকে ফজলে উমর ফাউন্ডেশনের পরিচালক হিসেবে নিযুক্ত করেছিলাম, এরপর 2017 সালে ফজলে উমর ফাউন্ডেশনের তৎকালীন সদর চৌধুরী আহমেদ নাসরুল্লাহ খান সাহেবের ইন্তেকালের পর আমি তাকে ফজলে উমর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্তি দেই। আর যেমনটি আমি উল্লেখ করেছি, আল্লাহ তালার কৃপায় তিনি আমৃত্যু ফজলে উমর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যু পর্যন্ত, অর্থাৎ এখানে ইংল্যান্ডে চিকিৎসার জন্য আসার 3-4 মাস পূর্ব পর্যন্ত তিনি অত্যন্ত কষ্ট করে ফজলে উমর ফাউন্ডেশনের কাজ সম্পাদন করতেন। সকল মিটিংয়ে নিয়মিত গভীর আগ্রহের সাথে যোগদান করতেন। তার যুগে কাজের পরিধি বেশ বিস্তৃত হয়েছে বা বিস্তৃতি লাভ করেছে। তার শোক সন্তপ্ত পরিবার হিসেবে তার স্ত্রী আনিসা তাহের সাহেবা, বড় ছেলে আসফান্দিয়ার আরেফ এবং 3 মেয়ে তৈয়বা আরেফ, আজিজা ওজ এবং বিনা তাহের আরেফ কে রেখে গেছেন। দুই মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে এবং এক ছেলে ও এক মেয়ের বিয়ে এখনো হয়নি। তার মেয়ে তৈয়বা আরেফ তাহের সাহেবা লিখেছেন, আল্লাহ তাআলা আমাদের পিতা মোহতারম তাহের আরেফ সাহেব মরহুম কে অশেষ পার্থিব উন্নতি দান করেছেন, কিন্তু তিনি সর্বদা আহমদীয়তের পরিচিতিকে অত্যন্ত বীরত্ব এবং আত্মাভিমানের সাথে প্রতিষ্ঠিত রেখেছেন। একান্ত বিশ্বস্ত এবং আস্থাশীল কর্মকর্তা ছিলেন। ধর্মকে প্রাধান্য দানকারী, আল্লাহর প্রতি আস্থাবান, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, উচ্চমানের ব্যবস্থাপক, শিক্ষক, ধর্মীয় জ্ঞানে পারদর্শী, একজন দায়িত্ববান স্বামী ছিলেন, নিতান্তই স্নেহবৎসল পিতা। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি খোদা এবং রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসায় মগ্ন ছিলেন। তিনি বলেন, আমাদের মা বলেন তিনি তাকে সর্বদা ন্যায়পরায়ণ এবং নরম স্বভাবের মানুষ হিসেবে পেয়েছেন। নিজ পদের ঊর্ধ্বে গিয়ে ছোট বড় ধনী দরিদ্র সবার সাথে উত্তম ব্যবহার করতেন। কোনো কোনো আত্মীয় স্বজন আবেগের বশবর্তী হয়ে এবং সম্পর্কের কারণে অনেক কথাই লিখে থাকে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে জানি যে তার সম্পর্কে যাই লেখা হয়েছে তার সবই সত্য। তিনি বাস্তবে এমন ছিলেন। মোবারক সিদ্দিকী সাহেব লেখেন, মরহুম তাহের আরেফ সাহেবের স্বভাবের মাঝে বিনয় নম্রতা ছিল আর যুগ খলিফার সাথে গভীর বিশ্বস্ততা ও আনুগত্যের সম্পর্ক ছিল। তিনি একজন উচ্চমানের কবি এবং সাহিত্যিকও ছিলেন। তিনি বলেন, আমি একবার তাকে নিজের পছন্দের কোনো কবিতা শোনাতে বলি। তিনি তখন খিলাফতের সাথে বিশ্বস্ততা সম্পর্কে তার এই পঙ্ক্তি শোনান, হে মনিব, তোমার গোলাম যদি কখনো তোমার পাশে থাকে তাহলে আমার দেহ যেন ঘাসের মতো তোমার চরণে লুটিয়ে পড়ে। তিনি বলেন, একদিন এক বন্ধু ভাবাপন্ন বৈঠক আমি বলি, তাহের সাহেব, আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে কোনো না কোনোভাবে অনেক সম্মানে ভূষিত করেছেন। আপনি পুলিশ বিভাগে অনেক বড় পদে কাজ করার সম্মান লাভ করেছেন। তিনি বলেন যে এর চেয়ে অনেক বড় সম্মান হচ্ছে আমি আহমদী। এরপর তিনি আমার সাথে পড়ালেখা করার কথা উল্লেখ করেন যে আমি যুগ খলিফার সহপাঠীও ছিলাম। এটি আমার জন্য অনেক বড় সম্মানের কারণ। তার পিতা মহতরম মৌলানা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব শিক্ষা অর্জনের উদ্দেশ্যে তাকে রাবোয়ার কলেজে ভর্তি করেছিলেন। যেহেতু এর কিছুদিন পরে আমাদের কলেজ জাতীয়করণ করে নেওয়া হয়েছিল, তাই হোস্টেলে থাকার পরিবর্তে তিনি হযরত খলিফাতুল মসীহ সালেসের কাছে আবেদন করেছিলেন। এবং হযরত খলিফাতুল মসীহ সালেসের সাথে যেহেতু মৌলানা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেবের খুব আন্তরিক সম্পর্ক ছিল, তাই তিনি তখন দারুল জিয়াফতে তার থাকার ব্যবস্থা করেছিলেন আর সেখানে থেকেই তিনি তার পড়াশোনা সম্পন্ন করেছেন। ছাত্র জীবনে অকৃত্রিমভাবে অনেক কথা হয়ে যায়, হাসি ঠাট্টাও হয়, কিন্তু যখন হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ আমাকে নাজরে আলা নিযুক্ত করেন, তখন থেকে তিনি আমার সাথে খুব সম্মান ও শ্রদ্ধাপূর্ণ আচরণ আরম্ভ করেন। আর খেলাফতের আসনে আসীন হওয়ার পর তো আল্লাহ তাআলার কৃপায় তিনি নিষ্ঠা ও বিশ্বস্ততার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার ব্যবহার করুন, কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরও পূর্ণ বিশ্বস্ততার সাথে জামাত ও খিলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনরা বিভিন্ন ঘটনা লিখে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলার কৃপায় তিনি খুবই বিনয়ী, নম্র, জ্ঞানী মানুষ ছিলেন। এখন নামাজের পর আমি তার জানাজা পড়াবো, এটি উপস্থিত জানাজা। তাই নামাজের পর ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে জানাজা পড়াবো, বন্ধুগণ জানাজার জন্য এখানে সারিবদ্ধ হন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.